Haunted by Saki.
¿Qué? ¿Qué ojale?
Boyer at Nodun Matrani. Ami Saki. Achi Apnar Sathe.
ওয়েলকাম ব্যাক সবাইকে। রাত ঠিক 11:59 আর এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে আছেন, যারা শুনছেন স্বাধীন পডকাস্ট, যারা টিউন করে আছেন হন্টেড শোনার জন্য, বসে আছেন, যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা ছিলেন যে কখন শুরু হবে ভয়ের নতুন মাত্রা, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এবং আজকে হন্টেডের অষ্টমতম পর্ব। এই পর্বে যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এবং ছিলেন, যারা নতুন নতুন জয়েন করেছেন, তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আশা করি আপনারা সবাই সব সময়ে আমাদের সঙ্গে এভাবেই থাকবেন। আর এই মুহূর্তে যারা টিউন করে আছেন, তারা চাইলে আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন। আমাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য আপনাকে মেসেজ করতে হবে আমাদের ফেসবুকে, অথবা কমেন্ট করতে হবে স্বাধীন মিউজিক অ্যাপে। আপনি সরাসরি স্বাধীন মিউজিক অ্যাপে আপনার আপনার ঠিকানা এবং আপনার মনে কথা লিখে পাঠিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে, অথবা চাইলে আপনি আমাদের ফেসবুকে কানেক্টেড হয়ে ফেসবুকের মাধ্যমেও আপনি আমাদেরকে মেসেজ করতে পারবেন। তবে ঠিক একই রকম ভাবে আপনার নাম, আপনার ঠিকানা এবং তারপর আপনার মনে কথা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। যারা আমাদের সঙ্গে আছেন রেগুলার, যারা সবসময় শুনেন হন্টেড, যারা লাইভ শুনতে পারেন না, যারা পরবর্তীতে, যারা প্রিমিয়াম সাবস্ক্রাইবার নেওয়া আছে, যারা পরবর্তীতে আমাদের রেকর্ড ফাইলগুলো শুনেন, আসলে এই ফাইলগুলো শোনার পর আপনারা যখন রেটিং করেন, তখন কিন্তু আসলে সেটা ভালো হোক বা খারাপ হোক, যেমনই হোক না কেন, সেগুলো আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা শুনেন অনেকেই, কিন্তু কমেন্ট করেন খুবই কম মানুষ। আমি চাইব আপনারা সবাই যতটুকু শুনবেন, ভালো লাগুক বা না লাগুক, কেন ভালো লাগছে, কেন ভালো লাগছে না, সবকিছু আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে, অথবা আপনি যদি চান আপনি আমাদের ফেসবুকেও জানাতে পারেন। আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/haunted.sadhinmusic, which is spelling is SAUNTED.sadhinmusic, অথবা আপনি চাইলে সরাসরি সার্চ করে কিন্তু আমাদের হন্টেড পেজ আপনি পেয়ে যাবেন। এবং সেটার জন্য হন্টেড বাই সাকিব লিখে সার্চ করতে হবে। আর হন্টেড বাই সাকিব লিখে সার্চ করলে সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক পেজ আপনি পেয়ে যাবেন, এবং সেখানে আপনি আপনার মনের কথা লিখে আপনি মেসেজ করতে পারবেন। আপনি চাইলে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি আমাদের মতামত দিতে পারেন, আপনি আপনার জীবনের ঘটে যাওয়া ঘটনা শেয়ার করতে পারেন, অথবা চাইলে আপনি আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন ফেসবুকের মাধ্যমে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে ঘটনা পাঠাতে হবে। আপনাদেরকে ঘটনা পাঠানোর জন্য, আমাদেরকে ইমেল করার জন্য আপনাকে একটা ইমেল অ্যাড্রেসটি অবশ্যই জানতে হবে। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে haunted.sadhinmusic@gmail.com, which is spelling is SAUNTED.sadhinmusic@gmail.com। এখানে আপনি আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা ঘটনা আপনি লিখে, অথবা আপনি চাইলে ভয়েস ক্লিপের মাধ্যমে রেকর্ড করে আমাদেরকে পাঠাতে পারেন। আমি চাইব সবসময় আপনারা ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠান। আর কথা বাড়াবো না, আজকে চমৎকার কিছু ঘটনা আমরা কালেক্ট করেছি এবং সেই ঘটনাগুলো আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে পড়ে শোনাবো। তবে তার আগে একটা কথা জানিয়ে দিই, সব সময় আমাদের সঙ্গে থাকবেন, সব সময় শেয়ার করবেন, সব সময় আমাদেরকে উৎসাহিত করবেন। আপনারা ঘটনা পাঠাবেন, আপনারা স্বাধীন মিউজিক শুনবেন, আপনারা হন্টেড শুনবেন, সব সময় আমাদের সঙ্গে যত বেশি কানেক্টেড থাকবেন তত বেশি আমরা উৎসাহিত হব, এবং আপনাদের জন্য নতুন নতুন ঘটনা কালেক্ট করার জন্য আর নতুন করে এনার্জি ফিরে পাব। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। এবং এই ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অবশ্যই সঙ্গেই থাকবেন, ঘটনা পাঠাবেন, মেসেজ করবেন, কমেন্ট করবেন স্বাধীন মিউজিকে। স্টে টিউন অ্যাট স্বাধীন পডকাস্ট।
Entertainment is a must. Shun Shadhin Podcast.
Haunted by Saqib.
Ke? Ke okhane?
Boyer at notun matra niye. Ami Saqib. Ache apnar sathe.
Assalamu alaikum Saqib bhai. Ami Nafis Talha. আমার গ্রামের বাড়ি ঝিনাইদহ। আমি হন্টেডের একজন নিয়মিত শ্রোতা। প্রতি শনিবার আসলেই অপেক্ষায় থাকি কখন শুরু হবে। যা হোক, আজ আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা চরম সত্য ঘটনা লিখে পাঠালাম, যদি সম্ভব হয় অবশ্যই পড়ে শোনাবেন। আমার লেখার ভেতর ভুল ত্রুটি ক্ষমা করবেন। কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমি বাড়ির অমতে 2018 সালে বিয়ে করেছিলাম। একরকম না, পুরো দস্তর পালিয়ে বিয়ে করা যাকে বলে। আমি বিয়ের আগেই জানতাম আমার স্ত্রীর সাথে এমন কিছু ঘটনা ঘটে যা স্বাভাবিকভাবে কোনো যুক্তির সাথে পরিমাপ করা যায় না। সরাসরি বলতে গেলে আমার স্ত্রী জিন দেখতে পাই। যদিও এই ধরনের অনুষ্ঠান আমি নিয়মিত শুনে আসছি অনেক বছর ধরে, তবুও জিন আছে বিশ্বাস করলেও তা যে আসলেই মানুষের সামনে এভাবে দৃশ্যমান হয় তা আমি খুব কষ্ট করেই বিশ্বাস করতাম। বিয়ের এক মাস পর থেকে কয়েকবার একই ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটলেও বিশ্বাসের জোরটা খানিকটা বাকিই থাকল। সে বছরে আমাদের সংসারে একটা খুশির সংবাদ আসে, সেটা হলো আমাদের পরিবারে নতুন সদস্য আসতে যাচ্ছে। তার মধ্যেই আমরা ঝিনাইদহ থেকে যশোরে শিফট হই। একটা ছোট্ট বাসা আমরা ভাড়া নিই সেখানে। কোনো সমস্যা ছাড়াই 6 মাস পার হয়ে যায়। এর মধ্যে বাসা থেকে মোটামুটি মেনে নিয়েছে। আমরা মাঝে মধ্যে বাড়িতে যাই, আবার আসি, মোটামুটি যোগাযোগ বেশ ভালোভাবেই চলছিল। আমার বাসায় আসবাব তখনও খুব বেশি ওঠেনি। মেঝেতে বিছানা করে থাকি, একটা ঘরে থাকি, আর অন্য ঘর দুটো খুব বেশি ব্যবহার করা হয় না। তারপর এক রমজানের ঈদে আমরা গ্রামের বাড়ি বেড়াতে যাই। ঈদের ঠিক 2 দিন পর হঠাৎ রাতের বেলা আমার স্ত্রী কোনো কারণ ছাড়াই অজ্ঞান হয়ে পড়ে যায়। গ্রামের বাড়ি হলেও ঈদ বা এমন জমজমাট সময়ে বাড়ির লোকেরা বেশ রাত অবধি জেগে থাকে। সবাই আমার স্ত্রীকে ধরে নিয়ে আসে ঘরের ভেতর। ডাক্তারকে ফোন করে ডেকে আনা হয়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে হঠাৎ মনে হয় আমার স্ত্রীর শরীরে প্রচণ্ড ব্যথা, মনে হচ্ছে কেউ যেন বেয়েতে দিয়ে তাকে আঘাত করেছে। পিঠে পায়ে অনেকগুলো জায়গাতে আঘাতের চিহ্নও পায়, এমন যেন কেমন বেতের আঘাতে রক্ত জমাট বেঁধে আছে। বাড়ির কাউকে এই আঘাতের বিষয়টা তখনও জানায়নি। 2-3 দিন পর আবারও একই অবস্থা হয়। এরকম ভাবে শরীর ব্যথা আর আঘাতের চিহ্ন পাওয়া যায়। তখন আমার ফুপুর একটু সন্দেহ হয়, বিষয়টা হয়তো একটু অন্যরকম হতে পারে। আমাকে বলে এটা স্বাভাবিক না, কবিরাজের কাছে যেতে বলে। এরপর থেকে দিনে প্রায় 2-3 বার এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। এক পর্যায়ে আমি যাচাই করার জন্য মোবাইলের আজান চালু করে কানের কাছে ধরে রাখি। সত্যি বলতে আজানের শব্দ যত বেশি হচ্ছে তত বেশি শরীরের যন্ত্রণা শুরু হতে থাকে। একটা পর্যায়ে নিজের চুল নিজেই টেনে টেনে ছিঁড়তে থাকে। আমার ফুপু সহ বাড়ির সবাই তখন সেখানে। বেলা 10টার একটু বেশি। ফুপু অনেকবার বলে যদি কোনো অশরীরী থাকে তাহলে যেন আমাদের সঙ্গে কথা বলে, নয়তো আমরা কবিরাজের কাছে যাব। অনেকবার বলতে বলতে শেষমেশ আমার স্ত্রীর মুখ থেকে একটা পুরুষ কণ্ঠ ভেসে ওঠে। নিজের মাথার চুল টেনে ছিঁড়তে থাকে আর বলতে থাকে আমাকে ছেড়ে দিতে বল, আর আজান বন্ধ করতে বলে। আমরা সবাই তখন নিশ্চিত এটা কবিরাজ ছাড়া আর কোনো উপায় নেই। অটো রিজার্ভ করে আনা হয়, কিন্তু কোনোভাবে আমার স্ত্রীকে অটোতে তুলে নেওয়া সম্ভব হচ্ছে না। সবাই কোনো রকমে ধরে অটোতে তোলা হয়। আমাদের গ্রাম থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে কবিরাজের বাড়ি। গ্রামের সীমানা শেষ করে বিশাল মাঠের মাঝখান দিয়ে একটা মেঠো পথ, দুই দিকে খেজুর গাছের সারি, সূর্যের আলোর ঝলকানিতে আশেপাশের পরিবেশটা একরকম চোখ জ্বলে যাবার মতো। মাঝে মাঝে একটা ভ্যাপসা গরম বাতাস এসে আমাদের গায়ে লাগছে। আমার সাথে আমার মা, আমার ফুপু আর আমাদের বাড়ির পাশের একজন ভাবি ছিল, যার পরিচিত কবিরাজের কাছেই আমরা যাচ্ছি। কবিরাজের বাড়িতে যাওয়া হল। ততক্ষণে আমার স্ত্রীর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। কবিরাজ ছিলেন আর মুখ মাদ্রাসার প্রধান শিক্ষক। আমরা যাবার পর উনি মাদ্রাসা থেকে এসে চিকিৎসা শুরু করে। কিছু দোয়া দুরুদ পড়ে, কিছু নিয়ম কানুন দিয়ে আমাদেরকে চলে যেতে বলে আর বলে কোনো সমস্যা হবে না। আমরা চলে আসি, সারাদিন কোনো সমস্যা ছাড়াই কেটে যাই। পরিকল্পনা তখন পরদিন আমরা চলে যাব যশোরে, কিন্তু রাত যত বাড়তে থাকে সমস্যা ততই বাড়তে থাকে। রাত প্রায় দুইটার দিকে আর সহ্য করতে পারছে না এমন সময় আমি আমার নিজেকে সান্ত্বনা দেবার জন্য যেখানে আঘাতের ব্যথা মনে হচ্ছে সেখানে হাত বুলিয়ে দিতেই একটা ঝাড়ি দিয়ে আমার হাত সরিয়ে দেয়, কোনোভাবে আমাকে তার কাছে যেতে বা স্পর্শ করতে দিচ্ছে না। সারাটা রাত এভাবেই আমরা পার করে দিই। ভোরবেলার দিকে একটু ঘুমাই, পরদিন সকালে উঠে আমাকে যেটা বলে সেটা হলো রাতে আমাকে নাকি আমার স্ত্রী দেখেছিল কালো লোমশ ও জানোয়ারের মতো এক চেহারা। আমি তার শরীরে হাত দিলেই সেখানে পড়ে যাবার মতো যন্ত্রণা হচ্ছিল, মনে হচ্ছিল আমি কোনো মানুষ না। সেদিন সকালে আবার সেই কবিরাজের কাছে যাই, এবার সে সেই জিনকে আমার স্ত্রীর শরীরে হাজির করে আর আমার স্ত্রীর মুখ থেকে জানাই জিনটাকে আমার স্ত্রীর শরীরে বন্দী করে রেখেছে। অনেক কিছু সেখানে হয়, এতটা বিস্তারিত আসলে বলা সম্ভব না। যা হোক, আমরা আরো জানতে পারি আমার নিজের ভাবি মানে আমার বড় ভাইয়ের স্ত্রী কোন একটা কবিরাজের মাধ্যমে আমার স্ত্রীকে কালো জাদু করেছে। এসব শোনার পর আমরা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমরা বাড়ির মানুষসহ সেখানে অনেক মানুষ ছিল, সবাই শুনেছে এবং দেখেছে তখনকার পরিবেশটা আসলে কতটা ভয়ঙ্কর ছিল। দিনের আলোতে হৃদয় কেঁপে উঠছিল তার চিৎকার শুনে। চিকিৎসা শেষ করে আমরা চলে আসি বাড়িতে। এই বিষয়টা নিয়ে বেশ দ্বিধায় পড়ে যাই আমরা সবাই। আমরা রাগ করে বাড়ি থেকে সেদিন চলে আসি যশোরে। বাড়ি থেকে যাবার পর বেশ কয়েকদিন কাটে, কোনো সমস্যা হয় না, কিন্তু আস্তে আস্তে আবার শুরু হতে থাকে সংসারে অশান্তি। কোনো কারণ ছাড়াই আমাদের ঝগড়া হয়। প্রথম দিকে ভাবতাম আসলে আমার স্ত্রী আমাকে সহ্য না করতে পেরেই এমন কাজ করছে, পরে খেয়াল করলাম আসলে এই ধরনের আচরণগুলোর সময় স্বাভাবিক মনে হতো না তাকে। বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় গালাগাল করত, এমনকি সবসময় বলতো আত্মহত্যা করবে, না হয় সংসার ছেড়ে বাচ্চা রেখে চলে যাবে। প্রতিদিনকার মতো একদিন বাড়ির কাজ করছে খুব স্বাভাবিকভাবে, সবকিছু ঠিকঠাক, বাচ্চাদের দেখাশোনা সবকিছুই প্রতিদিনকার মতো। বিকেলবেলা থেকে শুরু হয় হঠাৎ একই ঘটনা, কোনো কারণ ছাড়াই কান্না করতে থাকে, বকাবকি করতে থাকে আর বলতে থাকে আত্মহত্যা করবে আর চলে যাবে সংসার ছেড়ে, আর সেই সাথে ভয়ঙ্কর বিভৎস হাসি। এসবের কারণে আমি বেশ খানিকটা ঘাবড়ে যাই। আমি আমার ফোনে রুকাইয়া বের করে কানের কাছে নিয়ে শোনাতে থাকি, তখন চুপ করে থাকে আর উপর থেকে বাড়িয়ালি আপুকে ডাকার পর একদম স্বাভাবিকভাবে কথা বলে তাদেরকে বিদায় করে দেয়, যেন কিছুই হয়নি। আপুরা চলে গেলে আমাকে বলে, তুই কি মনে করিস মানুষ আসলে আমি সবার সামনে এমন করব? আমি এতটা পাগল না। এই কথা শোনার পর আমার বুকের ভেতর শুরু হয় আলাদা রকমের এক অনুভূতি। সাকিব ভাই, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, একটা মানুষ যখন সবার সঙ্গে আছে তখন স্বাভাবিক আচরণ আছে, কিন্তু মানুষ যখন থাকে না তখনই মনে হয় তাকে নিয়ন্ত্রণ করছে কোনো এক অশরীরী, আর সবাই চলে গেলে তার আসল আচরণ আবার ফিরে আসছে। সেই সময় আমি আর স্থির না থাকতে পেরে আমার পরিচিত একটা হুজুরকে ডেকে আনি। হুজুরকে ডাকা হলেও একই অবস্থা, কোনোভাবে বোঝার উপায় নেই যে আমার স্ত্রী আসলে স্বাভাবিক নয়, তাকে নিয়ন্ত্রণ করছে একটা কালো পিশাচ। হুজুর দোয়া পড়ে ফু দিয়ে চলে যায়। তারপর থেকে শুরু হয় আবার সেই বিভৎস হাসি আর বিরূপ প্রলাপ। সাকিব ভাই, এছাড়াও আরো অনেক কিছুই ঘটেছে, আমি সব কিছু বলতে চাচ্ছি না। হঠাৎই সব কিছু বন্ধ হয়ে যায়, অনেকক্ষণ জ্ঞান হারিয়ে পড়ে থাকে বিছানায়, তারপর চোখ মেলে ওঠে, উঠে বলে অনেক ক্ষুধা লেগেছে। এত দেরি করে কেন ঘুম থেকে উঠল কিছুই বুঝতে পারছে না। আমিও অবাক, সারাদিন এত কাজকাম করল, সব কিছু করল, এখন ঘুম থেকে উঠছে মানে? আমি তখন বললাম, দেরি না, সবকিছুই ঠিক আছে, সারাদিন বাসায় কাজ করেছ, ভাত খেয়েছ, কিন্তু আমার স্ত্রী আসলে তার কিছুই জানে না, এমনকি সে নিজে রান্না করেছে অথচ সেটাও তার জানা নেই। এক কথায় আমার স্ত্রীর ভাষ্য মতে সারাদিন সে ঘুম থেকেই ওঠেনি, একটা কাজও সে করেনি। আমার বুঝতে আর কিছুই বাকি রইল না, তার মানে সারাদিন বাড়ির কাজ, রান্না করা আর বাকি সব কাজ আসলে সে করেনি, করেছে তার ভেতর থাকা সেই শয়তান জিন। অর্থাৎ আমি সারাদিন বসবাস করেছি একটা বিভৎস কালো পিশাচ, একটা শয়তান জিনের সঙ্গে। তারপর প্রতিদিন এই একই ধরনের যন্ত্রণায় রাত কাটে, একটা রাত আমরা ঠিকভাবে ঘুমোতে পারি না। অনেক সময় রাতে জেগে কাজ করার সময় মনে হয় কেউ যেন ঘরের ভেতর হেঁটে বেড়ায়, মনে হয় চেয়ারটা সরিয়ে কেউ বসল, মনে হয় কোনো কালো ছায়া চোখের সামনে দিয়ে দ্রুত গতিতে চলে গেল, অথবা রাতে বাচ্চারা ঘুমানোর পর মনে হয় বাচ্চারা উঠে ঘরের ভেতর ঘুরে বেড়াচ্ছে। এমন অনেক ঘটনাই ঘটতে থাকে, একটা সময় এসব অভ্যাস হয়ে যায়। তারপর 2024 সাল এপ্রিল মাস 4 তারিখ, এই মাসেই কয়েকদিন আগে আমরা যশোরের বড় মসজিদের ইমামের কাছে যাই, সবকিছু খুলে বলি শুরু থেকে কালো জাদুর বিষয়টা। হুজুর দেখে বলে পরদিন সকাল 11টায় যেতে। আমরা সময় মতো পৌঁছানোর পর হুজুর চিকিৎসা শুরু করার আগে বলে, আসলে এটা কোনো কালো জাদু না, আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছি, এই বাড়ি যখন নির্মাণ করা হয় তখন একটা ছেলে আত্মহত্যা করেছিল, আর এখানে সেই ছেলের রূপ ধরে একটা শয়তান খারাপ জিন থাকে। আমরা সেখানে আসার পর আমার স্ত্রীকে তার পছন্দ হয়, তারপর থেকে সংসার না করার জন্যই এত সব কিছু করছে, আর ভাবের বিষয়টা পুরোটাই এই শয়তানের ছলনা, ফিতনা বাড়ানো ছাড়া আর কোনো কিছুই না। হুজুর চিকিৎসা করে আমাদেরকে পাঠিয়ে দেয়, আর বাসাটাও আমরা ছেড়ে দিই, এখন আর কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ, আমরা এখন সপরিবারে ভালো আছি। এই ছিল সাকিব ভাই আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন আর আমাদের জন্য দোয়া করবেন, হন্টেদের জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
Entertainment is a must. Shun Shadhin Podcast.
Haunted by Sakib.
Ke okane?
Bhoy rat notun matra niye. Ami Sakib achi apnar sathe.
এটা ছিল আমাদের প্রথম ঘটনা এবং আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে, আর এই ঘটনাটি আমার কাছেও বেশ ভালো লেগেছে। তবে আরো ভয়ঙ্কর ঘটনা চাই আপনাদের কাছ থেকে, এবং আপনারা যারা এখনো পর্যন্ত ঘটনা পাঠাননি, আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় ধোঁয়াশায় ঘেরা ঘটনা আছে, সেগুলো আমাদেরকে পাঠিয়ে দিন haunted.shadhinmagic@gmail.com, whose spelling is shaunted.shadhinmagic @gmail.com, এখানে আপনি আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার জানা সবচেয়ে সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদেরকে। অবশ্যই সব সময় আপনারা চেষ্টা করবেন ভয়েস ক্লিপের মাধ্যমে ঘটনা পাঠানোর, কারণ ভয়েস ক্লিপের মাধ্যমে যদি আপনারা ঘটনা পাঠান তাহলে সেই ঘটনার আমেজ কিন্তু একেবারে অন্যরকম হয়, মনে হয় আপনার ঘটনা আপনার মুখে একেবারে জীবন্ত হয়ে ওঠে। তো আমি সব সময় চাই জীবন্ত হয়ে উঠুক হন্টের, জীবন্ত হয়ে উঠুক ভয়ের প্রতি শনিবার। আমি কথা বাড়াবো না, আপনারা মেসেজ করতে থাকুন, আপনারা কমেন্ট করতে থাকুন, আমি এগুলো পরে পড়ব। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি একজন আমাদেরকে ভয়েস ক্লিপ রেকর্ড করে পাঠিয়েছে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই সঙ্গেই থাকবেন সব সময়, মেসেজ করবেন, কমেন্ট করবেন এবং ঘটনা পাঠাবেন, অ্যান্ড স্টে টিউনড স্বাধীন পডকাস্ট।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট শুনুন স্বাধীন পডকাস্ট পডকাস্ট
হন্টেড বাই সাকিব
কে কে ওখানে
ভয়ের এক নতুন মাত্রা নিয়ে আমি সাকিব আছি আপনার সাথে
আসসালামু আলাইকুম সাকিব ভাই আমি ফৌজিয়া ধানমন্ডি থেকে বলছি হন্টেড গল্পের প্রতি আমার ভালো লাগা সবসময় অসম্ভব ভাবে কাজ করে আমি সবসময় এই গল্পগুলো ফলো করি এবং দেখি স্বাধীন মিউজিকের এই হন্টেড গল্পগুলোর কথা বলাই কিছু নেই আর তাই আমি আমার জীবনের সত্য একটি ঘটনা আজকে রেকর্ড করে আপনাকে পাঠালাম এটি কোনো মিথ্যে বানোয়াট গল্প নয় এটি আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা যা চিন্তা করলে আমার আজও শরীরের পশম দাঁড়িয়ে যায় আমি এতটাই ভয় পাই ওই ঘটনাটার কথা চিন্তা করলে আমার পুরো জীবনে এত ভয়ঙ্কর কিছু আমার সঙ্গে আর কখনো ঘটেনি এটি আমার জীবনের অসম্ভব একটি ভয়ঙ্কর ঘটনা আমার সঙ্গে ঘটেছে তো ঘটনাটি যখন ঘটে দিনটি ছিল 2014 সাল তখন আমি ক্লাস 8-7 পড়ি এরকম সময় তো ওই দিন রাতে ঠিক 11-12 বাজে প্রতিদিনের মতোই আমি আমার আম্মু আমার ভাই বাসায় ছিলাম তো রাতের খাওয়ার সেরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম তিনজনে তো ওই সময় সবকিছু শেষ করে ঘুমোতে যেতে যেতে প্রায় দিন রাতে 12:30-1 বাজবে এরকম একটা সময় ওই সময় হঠাৎ আমার আম্মুর মোবাইলে একটি কল আসে কলটি রিসিভ করার পর এমন একটি ঘটনা শুনবো বা এমন একটি কথা শুনবো আসলে ওই মুহূর্তের জন্য অনেক অবাকজনক লাগে তো আম্মুর ফোনে কল করে আমাদের কেউ একজন আত্মীয় বলে যে আমার একজন ভাইয়া কাজিন হয় আমার তো সে মারা গিয়েছে কথাটি শোনার পর কিছুক্ষণ আমরা বিশ্বাসই করতে পারছি না যে এতক্ষণ রাতে সে মারা গিয়েছে আর যিনি বলেছেন তিনি আমাদেরকে বলেছেন যে তার একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তো ওই মুহূর্তে রাতের প্রায় 1:00 কিভাবে কি হলো আসলে সবকিছুই কেমন যেন ঘোলাটে মনে হচ্ছিল আমাদের কাছে তো আসলে আমার জীবনে ঘটে যাওয়া যে ভয়ঙ্কর ঘটনাটি ওটি আসলে কেন ভয়ঙ্কর তার আগে আমি তার মূল উদ্দেশ্যটা একটুখানি ছোট করে এখন বলছি তো তারপর আমরা রাতের 1:00 তিনজনে একসঙ্গে আমাদের বাড়ির দিকে যাই খুব তাড়াহুড়ো করেই গিয়ে দেখি সকলেই কান্নাকাটির একটি অবস্থা আত্মীয় স্বজন অনেকজন পুরো বাড়ির লোকজন একত্রিত হয়ে গিয়েছিল একেবারে রাস্তা থেকে অনেক মানুষজন আমরা দেখছিলাম তো ঘরে গিয়ে যে ঘটনাটি আসলে শুনেছি তা শোনার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না এটা অন্যরকম একটা লাগে শুনতে তো এই ঘটনাটি হচ্ছে ওই দিন নাকি রাতের ঠিক 10:50 দিকে আমার ভাইকে তার সদ্য নতুন বিবাহিতা স্ত্রী সে আমার ভাইকে বাসা থেকে অসুস্থ বলে ওষুধ কিনতে হবে বলে রাতের 11:00 বের করে নিয়ে যায় তো প্রতিদিনকার মতো ওই দিনকার তার ব্যবহার ঘরের মানুষজনের কাছে এতটা সুবিধার মনে হয়নি বলে তারা পরবর্তীতে জানায় যার কারণ হচ্ছে আমার ভাইয়া নাকি চা খাচ্ছিল তো সে নাকি মুখ থেকে চায়ের কাপটা টেনে নিয়ে রেখে দেয় টেবিলে খুব তাড়াহুড়ো একটা অবস্থা ছিল তাকে বাসা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য তো তারপর আমার ভাইয়া তার সঙ্গে বেরিয়ে যায় কিন্তু সে আসলে জানতো না যে ওই দিনটা তার জীবনের শেষ দিন সে তার বাসা থেকে বেরিয়ে যাচ্ছে তো ওই দিন কি হয় তার স্ত্রী তাকে রাতে ঠিক 11:00-11:30 এই ধরনের টাইমে ওখানকার এলাকার একটি বড় কবরস্থান আছে ওই কবরস্থানের সামনে দিয়ে তাকে নিয়ে যায় রিক্সাতে তো ঠিক ওই মুহূর্তে যখনই তারা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, ওই মুহূর্তে একদল তিন চার জনের একদল ডাকাত তাদেরকে অ্যাটাক করে। আমার ভাইয়া মনে করে হয়তোবা ছিনতাইকারী তাদেরকে অ্যাটাক করেছে, তো সে ভয়ের চোটে তাদের কাছে থাকা যত কিছু ছিল, স্বর্ণ বা মোবাইল টাকা পয়সা যত কিছু ছিল সবকিছু তাদেরকে দিয়ে দেয় এবং তাদের কাছে বারবার ক্ষমা প্রার্থী হয়ে বলতে থাকে যেন তাদেরকে মাফ করে দেয়, যেন তাদেরকে কোনো ক্ষতি না করে। একটা পর্যায়ে দেখা যায় যে ছিনতাইকারীরা তাকে খুবই বেধড়ক মারতে মারতে কবরস্থানের মধ্যে নিয়ে যায় এবং চারজন চারদিক থেকে তাকে ধরে তার পেটের মধ্যে একটি বিশাল ছুরি ঢুকিয়ে দেয়। তো একটা পর্যায়ে সে লক্ষ্য করে যে এই ছিনতাইকারীরা শুধু তাকেই মারছিল, তারই ক্ষতি করার চেষ্টা করছিল, যতই তারা যাই দিয়ে দিক তাদের আসলে মূল উদ্দেশ্যটা কোনো কিছু নেওয়ার মধ্যে বা ছিনতাই করার মধ্যে ছিল না, তারা মূলত তাকেই মেরে যাচ্ছিল এবং তার স্ত্রীকে কোনো ক্ষয়ক্ষতি কিছুই করছিল না। সে একটা মুহূর্তে এটা লক্ষ্য করে এবং সে বুঝতে পারে যে এই লোকগুলোর সঙ্গে আসলে তার স্ত্রীর হাত আছে। তো সে নাকি তখন তার স্ত্রীর পায়ে ধরে তার মৃত্যুর কিছুক্ষণ আগে খুবই কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং তার স্ত্রীর পায়ে ধরে ক্ষমা চায় এবং তার কাছে তার প্রাণ ভিক্ষা চায়, আমাকে আমার প্রাণ ভিক্ষা দাও, আর বিনিময় সবকিছুই দিতে রাজি। কিন্তু তারা আসলে যে উদ্দেশ্য নিয়ে ওখানে ওই মুহূর্তে তাকে নিয়ে যায় তা তো তারা করবে, তো তাকে ওখানে মেরে ফেলে তারা সকলে মিলে এবং মৃত্যুর পরে তার হাত পা সবকিছু কেটে ফেলে, তারা সম্পূর্ণ মৃত্যু নিশ্চিত করে তাকে সেখানে রেখে দিয়ে চলে যায়। তো পরবর্তীতে তার স্ত্রী কথা তাকে সাজায়, বাড়িতে ফোন করে সকলকে বলে যে ছিনতাইকারী তাকে মেরে ফেলেছে, তারপর সকলে গিয়ে তাদেরকে উদ্ধার করে আনে। পরবর্তীতে এই ঘটনাগুলো আসলে বেরিয়ে আসে যখন ঘটনাগুলো পুলিশ পর্যন্ত গড়ায়। তো আমার ঘটনাটা শুরু আসলে এখান থেকেই, আমি আমার আম্মু সহ যখন আমরা আমাদের বাড়িতে যাই সারাটা রাত সকলে কান্নাকাটি একটা অবস্থা, যাওয়ার পর লাশ ময়নাতদন্ত করার জন্য পাঠিয়ে দেওয়া হয়, ময়নাতদন্ত করে সকালের দিকে লাশ আনা হয় আবার বাড়িতে। তো আমরা আমাদের ঘরের দোতলায় আমাদের ঘর, তো আমরা ওখানে থাকি সকলে একসঙ্গে, এই বিষয়ে কথা হচ্ছিল, এই বিষয়ে জানাজানি অনেক মানুষের ভিড় ছিল। তো সকালবেলা লাশটাকে কবর দেওয়ার আগে যখন ধোয়াতে নিয়ে যায়, তো আমি তখন আমাদেরই ঘরের বারান্দা দিয়ে হাঁটছিলাম, বারান্দা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি জানতাম না যে ওই বারান্দা বরাবর নিচেই লাশটিকে ধোয়ানো হচ্ছিল। তা না জেনে আমি বারান্দা দিয়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতেই হঠাৎ করে লাশটি আমার চোখে এক কিছু সেকেন্ডের জন্য আমার চোখে পড়ে, আর হঠাৎ করে ওই লাশ রক্তাক্ত, শরীর কাটা, ছেঁড়া করা, ময়নাতদন্ত করার পর আসলে তার মাথা থেকে শুরু করে সবকিছু একেবারে বিশ্রীভাবে সেলাই করা ছিল, যেটা বলার মতো না। ওই এক মুহূর্তে আমার পুরো মাথা ঘুরিয়ে উঠে, আমি বোঝাতে পারবো না আমার কাছে যে কেমন লাগে ওই মুহূর্তটা, বলার মতো না। তো ওই দেখার পর তারপর সবকিছু হয়, কবর দেওয়া হয়, জিয়ারত হয়, সবকিছু হয়। আমার পরের দিন আবার আমার স্কুলে ফাইনাল পরীক্ষা, তো যার কারণে আমাকে বাধ্য হয়ে আমার যে মূল আমার বাসা ওইখানে আবার আমাকে সন্ধ্যার দিকে চলে যেতে হয়। কিন্তু আমার আম্মুরা কেউ আসলে যাওয়া হয়নি, ওনারা যেতে পারেনি। তো আমি না চাইতেও ওই মুহূর্তে আসলে কেউ ভেবে ওঠেনি যে এরকম একটা ঘটনা ঘটার পর আমাকে এভাবে একা আমার বাসায় পাঠানোটা আসলে ঠিক না বা কিছু, এটা আসলে কেউ ওই মুহূর্তে ওই পরিবেশে চিন্তাও করতে পারেনি। তো আমাকে আমার আম্মু বলে চলে যাও, তোমার যেহেতু কালকে পরীক্ষা তুমি গিয়ে পড়ো। তো রাতের প্রায় সাতটা বেজে গেছে, মাগরিব এরপরে আমি আমার বাসায় গিয়ে পৌঁছই। তো বাসা এই অন্ধকারের মধ্যে ওই দিন আবার এত ঘটনার পরে আমার বাসায় ওদিন আবার সারাদিন কারেন্ট ছিল না। তো যখন আমি আমার বাসায় যাই, চারদিক একেবারে অন্ধকার, যা বলে বোঝানোর মতো না, এতটাই ভয়ঙ্কর একটা পরিবেশ ছিল। তার থেকেও বড় ঘটনা হচ্ছে, আমি আমার বাসার দরজা খুলেই যখন ভিতরে যাই, এর আগের দিন যখন ঘর থেকে বের হয়ে আমাদের বাসার এলোমেলো একটা অবস্থা রেখে বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু ঘুমাতে যাওয়ার আগের মুহূর্তে আমরা এই নিউজটা শুনি, আমরা তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে যাই। প্রতিটা রুমে রুমে ঘাটে মশারি টানানো ছিল। তারপর এরকম একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে আমি একা, তাও অন্ধকার, আমি আমার বাসায় আসি। আমি যে কিভাবে ওই রাত পার করি, কিভাবে যে কি হয় আমি আসলে জানি না। তো অনেক রাত্রে আবার আমি যখন মানে খুব ভয় পাচ্ছিলাম, তো আমার আম্মুরা আসলে চলে আসে, পরবর্তীতে রাত হয়, কিন্তু এই পুরো সময়টা আমার মধ্যে একটা ভয় বসে যায়। তারপরে আবার ওইভাবে ওই লাশ ধোয়ানোর সিনটা দেখে ফেলি। তো সবকিছু মিলিয়ে আমার মধ্যে একটা অসম্ভব ব্যাপার কাজ করছিল ওই মুহূর্তে। পরদিন আবার সকালে একেবারে ভোর 5টায় আমার টিউশন থাকে পড়ার, আমার তো আমি রেগুলারই পড়ি ভোর 5টায়। ওই সময়টা একেবারে ফজরের সময়, অন্ধকার অন্ধকার একটা সময় থাকে বাইরে। তো আমি প্রতিদিনের মতো ওই দিনও সকাল 5টার দিকে বেরিয়ে যাই প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে। তো মূল আমার ভয় লাগার একেবারে মূল কাহিনীটা শুরু হয় ঠিক তখনই। আমি বুঝতেও পারিনি, আমি ভাবতেও পারিনি যে এইরকম একটা ঘটনা মানে কখনো জীবনেই প্রথম আমার সঙ্গে ঘটলো, আমি ভাবতেও পারিনি। আমি প্রাইভেটে যাচ্ছি প্রতিদিনের মতো, রাস্তা একেবারেই ফাঁকা, কেউই নেই আমি ছাড়া, পুরো রাস্তায় একটি পোকামাকড় জীবজন্তু, আমি কিছুই দেখছিলাম না। আমি খুবই আল্লাহকে ডাকতে ডাকতে রাস্তার এক কোণা দিয়ে, খুব দূরে না তো বাসা থেকে, দুইটা রোড পেরোলেই প্রাইভেট স্যারের বাসা, তো আমি একাই চলে যাই, কোনো সমস্যা হয় না। তো ওই দিন ব্যাপারটা যে এরকম ঘটবে আসলে ভাবতেও পারিনি। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, বেশ কিছুক্ষণ পর আমি নোটিস করলাম আমার পিছন থেকে একটা পায়ে হাঁটার শব্দ। তো এই শব্দটা মানে খুব জুতা ঘষে ঘষে মানে হাঁটার মতো একটা শব্দ। আমি ভাবি, আমি পিছনে আসলে তাকাচ্ছিলাম না, আমি আমার মতোই সাধারণভাবে হাঁটছিলাম, কেন পিছে তাকাবো, মনের মধ্যে ছিল হয়তো বা কেউ হবে হাঁটছে। বেশ কিছুক্ষণ এভাবে চলার পর আমি ভালোভাবে লক্ষ্য করি, আমি ঠিক যেদিকেই মোড় নিচ্ছিলাম আমার পিছনের এই শব্দটা ওই দিকেই মোড় নিচ্ছিল। আমি চিন্তা করছি, কি রে, আমার পিছনে যে হাঁটছে সে কি আমি যেদিকে যাচ্ছি সেদিকেই যেতে হচ্ছে? মানে এই মুহূর্তে আর আমার কাছে কিছু মানে সঠিক ভালো মনে হচ্ছিল না। তো আমি ভয় পেতে শুরু করি, আমার হাতের মুষ্টি শক্ত করে ধরে আমি হাঁটি, আস্তে আস্তে করে হাঁটি। তো মজার বিষয় হচ্ছে, আমি আস্তে যখন হাঁটি ওই চলার শব্দটাও আবার আস্তে অনুভব হয়, আবার আমি যদি একটুখানি জোরে বেগ করে হাঁটি তখন দেখি যে আমার পিছনের শব্দটা একটু দ্রুত জোরে হাঁটছে। তো একটা মুহূর্তে আমি দাঁড়িয়ে পড়ি, মানে আমি কি করবো আমি বুঝতে পারি না, আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়ি। দাঁড়িয়ে পড়ার পর লক্ষ্য করি যে আমার পিছনে যে লোকটা ছিল সে হেঁটে সামনে গিয়েছে, আমার পাশ থেকে হেঁটে সামনে দিয়ে, আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তো আমি ঠিক একটা খেয়াল করিনি, আমি নিচের দিকে তাকিয়েছিলাম, আমি বুঝলাম যে আচ্ছা একটা লোকই ছিল। একটুখানি হাঁটার পরে আমি চিন্তা করলাম যে লোকটা ইয়াং এজের একটা ছেলে, মানে এরকম সকালবেলা আসলে এতদিন আমি প্রাইভেটে যাই, এরকম কখনো দেখি না বা পরিচিত লোকজন আশেপাশে সবাই। আমি একটুখানি খেয়াল করার চেষ্টা করি যে কে, একটি সোয়েটার পরা ছিল গায়ে, মাথায় মধ্যে টুপি পরা ছিল, যে সোয়েটারে যে ক্যাপ থাকে পিছনে ওই ক্যাপটা দিয়ে মুখটা ঢাকা ছিল আর ট্রাউজার পরা ছিল। আমি একটুখানি সামনের দিকে গিয়ে মুখের দিকে তাকানোর চেষ্টা করি, আর ভাবে একেবারে পুরোপুরি না, তো একটু খেয়াল করতেই হঠাৎ আমি লক্ষ্য করি, উফ, আমার যে ভাইয়াটা গতকাল মারা গিয়েছে আমি ওই ভাইয়াটাকেই দেখতে পাই। আর সব থেকে ভয়ঙ্কর যে জিনিসটা ওই মুহূর্তে আমার কাছে লাগে, উফ, কি যে একটা অদ্ভুত হাসি ছিল তার মুখের মধ্যে, মানে আমি এখন বলছি আমার গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে, অন্যরকম একটা মুখ করে সে হাসছিল দাঁত দেখিয়ে, নিচের দিকে তাকিয়ে, আমার দিকে সে তাকাচ্ছিল না। আমি ওই মুহূর্তে বুঝতে পারছিলাম না কি আমি সামনে হাঁটবো নাকি আমি পিছনে হাঁটবো, আমি কোথায় যাব। আমি ওই মুহূর্তে আমার বিবেক হারা হয়ে গিয়েছি, আমি বুঝতে পারছি না আমি কি করব ওই মুহূর্তে। আমি কোনো দিকে না চিন্তা করে না তাকিয়ে সোজা নিচের দিকে তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে আমি স্যারের কাছে চলে যাই। স্যারের বাসা ঠিক একটুই সামনে ছিলাম আমি, তো জানি না কিভাবে কি পড়েছি, কিভাবে বাসায় এসেছি, আমার এরপরে আমার আর কিছুই মনে নেই, শুধু এতটুকু জানি এরপরে আমি বাসায় আসার পরে আমার পুরা জ্বর, এত যে জ্বর এসেছে আমার, 104 ডিগ্রি জ্বর উঠে গেছে আমার, এত জ্বর এসেছে আমার আর বলার মতো না, আমি বেহুশের মতো হয়ে গেছি। ওই জ্বর আমার প্রায় 1 মাস পর্যন্ত আমার এই জ্বর ছিল। আর ওই জ্বর, ওই ঘটনাটার পর আমি এর মধ্যে আবার 2 দিন বাসায় যখন আমার জ্বর হয় আমি অনবরত বমি করতে থাকি, অনবরত আমি খুবই অসুস্থ হয়ে পড়ি, তো আমি একটা আলাদা রুমে থাকতাম ওই মুহূর্তে। তো ওই সময় আমি রাতের বেলা 2-3টার দিকে দেখতাম, প্রায় 2-3 দিন দেখেছি সেম ঘটনা, সেম মানুষ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে, আমার মুখের জবান বন্ধ হয়ে যেত, আমি আমি যে আমার আম্মুকে ডাকবো, আমি চিল্লানোর আমার সেই শক্তি থাকতো না, আমি শুধু চোখ দুটো দিয়ে তাকিয়ে থাকতাম, আমার হাত পা সবকিছু একেবারে দিথর অপস হয়ে যেত, আমি কি করব বুঝতে পারতাম না, চোখ দিয়ে খালি অনবরত পানি যেত। তারপর এরকমও হয়েছে রাতের প্রায় 2-3টার দিকে আমার, আমি যে রুমে থাকতাম ওই রুমের যে জানালা ছিল আমার বেডের পাশেই জানালা ছিল, ওই জানালা বরাবর বেশ রাত 2-3টার দিকেই খুবই কুৎসিত, খুবই বিশ্রী একটা হাসির শব্দ আসতো, মানে মহিলাদের মতো কণ্ঠ কিন্তু খুবই চিকন কণ্ঠ, খুবই চিকন কণ্ঠে কুৎসিত একটা হাসির শব্দ আমি প্রায় 2-3 দিন শুনতে পাই এরপর। আর আরও একদিন এমন হয় যে সকালবেলা ভোর প্রায় 5টার দিকে আমি ঘুমন্ত, গভীর ঘুমন্ত অবস্থায় কেউ একজন আমার মুখের মধ্যে খুব অনবরত বিরক্ত করে ফেলার মতো বারবার হাত বুলিয়ে যাচ্ছে আমার মুখের মধ্যে, এবং হাতের মধ্যে যেমন চুড়ি থাকলে একটা হাতে মুখে বাড়ি লাগতো, ঠিক এমন ওই হাতটা যখন আমার মুখে স্পর্শ করছিল আমি মনে হয় যেন অনুভব করছি যে কোনো একটা চুড়ি আমার মুখের সঙ্গে চোখের সঙ্গে বারবার বাড়ি খাচ্ছিল। তো আমি ভাবি ঘুমের মধ্যে অস্বস্তি হয়ে আমি ভাবতে থাকি যে নিশ্চয়ই হয়তো বা আমার আম্মু ঘুমের মধ্যে আমার মুখে হাত বুলাচ্ছে। তো আমি একবার দুইবার তিনবার বারবার যখন এমন হচ্ছে আমি ঘুমের মধ্যে খুব জোরে চিৎকার করে বিরক্ত প্রকাশ করি যে আম্মু কেন আপনি এমন করছেন, আমি খুব চিৎকার করে উঠি। আর এরপরে চোখ খুলে আমি যখন ঘুম ভেঙে যাই আমি অবাক হই কেউই থাকে না, আর পরে চেক করে দেখি আমার আম্মু গভীর ঘুমে ওই মুহূর্তে। তাহলে আমি আমি বুঝতে পারি না যে এই ঘটনাটা কে করলো আমার সঙ্গে। তো এরকম করে বেশ কিছুদিন আমার সঙ্গে এমন ঘটনাগুলো ঘটতে থাকে। তো এরপর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে সকলকে একটুখানি সুস্থ যখন হয়ে আমার কথা বলার মতো অবস্থা আমার তৈরি হয় তখন আমি কথাগুলো আমার আম্মুকে বলি। তো তারপর হচ্ছে যে সবাইকে বলার পর সবাই এর একটা ব্যবস্থা করে, আমাকে সুরা পরে সবকিছু পরে আমাকে ফু দিয়ে দেয় আমার আম্মু, তারপরে ব্যবস্থা করা হয় যেন আর ভয় না পাই সামনের দিকে। তো এরপরে আলহামদুলিল্লাহ এমন কোনো ঘটনা আর আমার সঙ্গে ঘটেনি। ওই ঘটনার ওই ভয়ের পর থেকে আর ওটি শেষ ছিল। তো এরপর আমি সুস্থ হয়ে যাই, কিন্তু এরপর যেটা হয় সেটা হচ্ছে প্রায় সময় কিছু একটা উপস্থিতি মাঝে মাঝে আমরা অনুভব করতে পারি, শুধু আমি না, এরপর আমাদের ঘরের বাকি তিনজন চারজন, আমার আব্বু, আমরা তিনজন চারজন যাই ছিলাম, সবাই মোটামুটি এক দুইবার অনুভব করেছি, অনুভব করতে পারতাম প্রায় কিছু একটা উপস্থিতি। তো কিন্তু কোনো অসুবিধা হয়নি, কোনো অসুবিধা হতো না। এর পরে পরে আমরা ওই বাসায় আর থাকিনি, ওই বাসা থেকে আমরা চলে যাই। তো যে বাসায় চলে যাই ওখানে আর কোনো সমস্যা হয়নি। এটা ছিল আমার জীবনের ঘটে যাওয়া একটি অসম্ভব ভয়ঙ্কর ঘটনা। আমি জানি না আমি বলে কতটুকু এই ঘটনাটা বুঝাতে পেরেছি, কিন্তু এই ঘটনাটা আমার সঙ্গে যেভাবে ঘটেছিল এটা অসম্ভব ভয়ঙ্কর একটা ঘটনা ছিল, এবং আমি প্রায় মরতে মরতে বাঁচি এরপরে। তারপর আর কখনো আলহামদুলিল্লাহ এমন কিছু ঘটেনি। তো এই ছিল আমার ঘটনা, আশা করি আপনাদের সবার কাছে শুনে ভালো লাগবে বা কেমন লাগবে জানাবেন। আর ধন্যবাদ সাকিব ভাইয়াকে এরকম একটা অসাধারণ হন্টেড চ্যানেল উপহার দেওয়ার জন্য আমাদের সবাইকে, যেখানে আমরা চাইলেই আমাদের জীবনে ঘটে যাওয়া এরকম অসংখ্য ঘটনা শেয়ার করতে পারি। যদি আপনাদের ভালো লাগে তাহলে জানাবেন, ইনশাল্লাহ চেষ্টা করব এরকম আরো অনেক সত্য ঘটনা, যা আমি নয় শুধু আমার পরিবারের সঙ্গে আরো অনেকের সঙ্গে ঘটেছে, আপনাদের সঙ্গে শেয়ার করার। আসসালামু আলাইকুম সবাইকে। অবশ্যই হান্টেড বাই সাকিবের সাথে থাকবেন, আপনাদের সঙ্গেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই শেয়ার করবেন। সকলকে এই পর্যন্তই ধন্যবাদ।
Entertainment is a must. Shun Shadhin Podcast. Podcast.
Haunted by Sakib.
Ke okane?
Bhoyer ek notun matra niye ami Sakib ache apnar sathe.
এটা ছিল আমাদের পরবর্তী ঘটনা, এবং আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এমন আরও ঘটনা পেতে সবসময় সঙ্গে থাকুন হন্টেডের। আর আপনিও আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা বা আপনার ঘটনা যদি জানা থাকে সেগুলো কালেক্ট করে আপনি পাঠিয়ে দিতে পারবেন আমাদেরকে ইমেলের মাধ্যমে। আপনি চাইলে ভয়েস ক্লিপের মাধ্যমে পাঠাতে পারবেন, আপনি চাইলে আপনি লিখে পাঠাতে পারবেন। সেটার জন্য আপনাকে মেইল করতে হবে haunted.shadhinmagic@gmail.com, which is spelling is shaunted.shadhinmagic@gmail.com। এখানে আপনি আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা লিখে পাঠিয়ে দিবেন, অবশ্যই আপনার ফোন নম্বর সহ। এছাড়াও আপনি যদি চান আমাদের সঙ্গে ফেসবুকে কমিউনিকেট করে আমাদের ফেসবুকে আপনি ঘটনা পাঠাতে পারেন, মেসেজ করতে পারেন, অথবা চাইলে আপনি যে কোনো সময় যে কোনো মতামত, যে কোনো অভিযোগ, যে কোনো অনুযোগ, যা কিছু আপনার মনে হয় হন্টেড সম্পর্কে অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন। হন্টেড যত শেয়ার করবেন যত বেশি লিসেনার্স আমাদের সঙ্গে এঙ্গেজড হবে, যত বেশি মানুষ আমাদের সঙ্গে আসবে তত বেশি জমজমাট হয়ে উঠবে হন্টেড। আপনারা যত বেশি শেয়ার করবেন যত বেশি মানুষকে জানাবেন, কারণ এখনো কিন্তু হন্টেড সম্পর্কে অনেক মানুষই জানে না। এখনো পর্যন্ত যারা আমাদের সঙ্গে টিউন করে আছেন, যারা শুনছেন হন্টেড, যারা শুনছেন স্বাধীন পডকাস্ট, তাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের ফেসবুক মেসেজে। আমাদেরকে মেসেজ করেছেন ফাউজিয়া রহমান, লিখেছেন অনেক অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে লিখেছেন রায় টুম্পা ঘটক, লিখেছেন অনেক অনেক ভালো লাগছে, তবে ঘটনা আরো বড় হলে ভালো হতো, অবশ্যই আপনারা যেমন ঘটনা কিন্তু আমাদের পাঠান, আমরা ঠিক সেই ঘটনাগুলো পড়ে শোনাই। আমাদের আসলে সাধ্য নেই সেই ঘটনাগুলো বড় করার। আপনারা যেমন ঘটনা পাঠাবেন, যেমন ভয়ঙ্কর ঘটনা পাঠাবেন, যেমন বড় ঘটনা পাঠাবেন, ছোট ঘটনা পাঠাবেন, সেই ঘটনাগুলো কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে। তবে তার মধ্যে আমরা তুলনামূলকভাবে যেই ঘটনাগুলো একটু বড় এবং আমার কাছে মনে হয় যে এই ঘটনাগুলো একটু অন্যরকম, ভয়ের নতুন মাত্রা নিয়ে আসতে পারে, সেই ঘটনাগুলো কিন্তু আমরা সিলেক্ট করি। তারপর আমাদের সঙ্গে আছেন অনিকাল নোমান, আমাদের সঙ্গে আছেন মেহেদি হাসান, আমাদের সঙ্গে আছেন তুহিন মিয়া। এছাড়াও আমাদের সঙ্গে আছেন আরিয়ান নাইম, আমাদের সঙ্গে আছেন সঞ্জিদা ইসলাম তুহিন, দীপ্ত কর্মকার, আমাদের সঙ্গে আছেন আর আই তামিম, আমাদের সঙ্গে আছেন সালাহ উদ্দিন, আমাদের সঙ্গে আরো আছেন জায়দ মিয়া, লিখেছেন অনেক অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আছেন বরিশাল থেকে সাবরি, আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে তাজরিন নাহার মুক্তি, এছাড়া আমাদের সঙ্গে আছেন রিপসা তানিয়া, সৈয়দপুর থেকে আছেন ঋষিতা আক্তার রীতা, আমাদের সঙ্গে আছেন লাবণ্য লুবনা, আমাদের সঙ্গে আছেন লাইচু আক্তার, আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম থেকে ফাতিমাতুজ জোহরা, আমাদের সঙ্গে আছেন শামিয়া নুজ্জা, আমাদের সঙ্গে আছেন যশোর থেকে সংযুক্ত হয়েছেন এমডি আলমগীর হোসেন, এছাড়াও আরো অনেকে আছেন। আজকে অনেক মেসেজ আসছে ফেসবুকে, কিন্তু আসলে এই মুহূর্তে আমরা বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘটনা পাঠাবেন, কমেন্ট করবেন, আর একটা কথা সেটা হচ্ছে আপনারা ঘটনা কালেক্ট করবেন। আপনাদের ঘটনা পাঠানোর জন্য অবশ্যই ইমেল করতে হবে haunted.shadhinmusic@gmail.com @shadhinmusic@gmail.com। Stay tuned at Shadhin Podcast.